প্রথমে এটি শ্রবণ করুন, আল্লাহ এক, তার কোন শরিক নেই এবং তিনি ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নেই। আল্লাহ পাক মানব জাতির হেদায়াত ও পথ নির্দেশনার জন্য তার বিশেষ বান্দাদের অর্থাৎ রাসূল ও নবীগণকে নির্বাচিত করেছেন। যখন আমাদের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের ধারা শেষ হয়ে গেল, তখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম সারা বিশ্বে দীন ইসলামের বার্তা ছড়িয়ে দিলেন। এরপর তাবিঈন, তাবে তাবিঈন, আউলিয়া কিরাম রাহিমাহুল্লাহ সালাম এই মহান কাজটিকে এগিয়ে নিয়ে যান। এই কারণে অধিকাংশ বুজুর্গানি দিন রহিমাহুমুল্লাহু আলাইহিম আজমাইনের মাজার শরীফ তাদের জন্মস্থান থেকে অনেক দূরের অঞ্চল বা দেশে অবস্থিত। এই আউলিয়া আল্লাহরা ইসলামের উন্নতির জন্য পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে হিজরত করেছেন এবং তাদের জীবন আল্লাহর পথে ব্যয় করেছেন। আল্লাহ পাক এই বুজুর্গানি দিন কামিল আউলিয়া কিরাম রহিমাহুল্লাহু আলাইহিম আজমাইনের বদলতে আমাদের দেশে সহজে ইসলামের নিয়ামত দান করেছেন। অন্যথায় যেসব দেশে আউলিয়া কিরাম রহিমাহুল্লাহ সালাম শারীরিকভাবে যেতে পারেননি সেখানে আজও ইসলাম ও মুসলমানদের অবস্থা খারাপ দেখা যায়। আমরা আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া আদায় করি, তিনি আমাদেরকে তার সর্বশেষ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন এবং এরপর আহলে বাইতে আতহার ও সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম এর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসার অমূল্য সম্পদ দান করে এই পুণ্যবান ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণকারী তার নেক বান্দাদের অর্থাৎ বুজুর্গানে দীন ও কামিল আউলিয়া কিরাম রহিমাহুল্লাহু আলাইহিম আজমাইনের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নত ওয়াল জামাতের উপর আল্লাহ পাকের এই এক বিরাট অনুগ্রহ। আল্লাহ পাক আমাদেরকেও তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুক এবং কিয়ামতে তাদের সঙ্গ ও জান্নাতুল ফেরদৌসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হওয়া সৌভাগ্য দান করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই রিসালাটি কোরআনে বর্ণিত আউলিয়া কিরাম রহিমাহুল্লাহু আলাইহিম আজমাইনের কিছু ঘটনা নিয়ে গঠিত। আল্লাহ পাক তার পবিত্র কিতাবে যেখানে যেখানে তার নেক বান্দাদের অর্থাৎ আউলিয়া কিরাম রহিমাহুল্লাহু আলাইহিম আজমাইনের উল্লেখ করেছেন তার মধ্যে কয়েকটি স্থানকে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে যাতে জানা যায় যে আউলিয়া কিরাম রহিমাহুল্লাহু আলাইহিম আজমাইনের বরকতময় অস্তিত্ব মানুষের জন্য নিয়ামত স্বরূপ এবং এতে আমাদের জন্য তাদের সম্মান ও আদবের শিক্ষা রয়েছে যে তাদের দরবারে উপস্থিত হওয়া উভয় জগতের সৌভাগ্যের মাধ্যম হতে পারে। আল্লাহ পাক আমাদের সব সময় তাদের অনুগত করে রাখুক ইনশাআল্লাহ। এই রিসালার পর কোরআনে করিম থেকে আউলিয়া কিরামের কারামতের প্রমাণ এবং তারপর হাদিসে মোবারকার আলোকে তাদের জিকির ও কারামতের আলোচনা পেশ করা হবে। আল্লাহ পাক আমাদের ইখলাসের দৌলত দান করুক এবং তার আউলিয়া কিরাম রহিমাহুল্লাহু সালাম এর ফয়জান দ্বারা পরিপূর্ণ করুক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাম ও শ্রদ্ধা মদিনা ও জান্নাতুল বাকীতে দাফন এবং বিনা হিসেবে ক্ষমা প্রার্থী আবু মুহাম্মদ তাহির আত্তারি মাদানী ওফিয়া আনহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এসব তাই রিসালা আউলিয়াদের শান কুরআনের ভাষায় আত্তারের দোয়া। হে আল্লাহ পাক, যে কেউ এই পুস্তিকা আউলিয়াদের শান কুরআনের ভাষায় পড়বে বা শুনবে তাকে তোমার ওলিদের অনুসরণ করার তৌফিক দান করো এবং তাকে তোমার মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত করে তার বাবা মা সহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করার সুযোগ দান করো। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত উচ্চ মর্যাদা লাভের মাধ্যম। আল্লাহ পাকের শেষ নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইন্নাল্লাহ তাআলা জাআলা লি উম্মতি ফি সলাতি আলাইয়া আফযালাত দারাজাত। নিশ্চয় আল্লাহ পাক আমার উম্মতের জন্য আমার উপর দুরুদ পড়ার বিনিময়ে উচ্চ মর্যাদা রেখেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাচীন তিন ওয়ালি আন্তাকিয়া ছিল সিরিয়া দেশের একটি চমৎকার শহর। পুরো শহরটি পাঁচটি পাহাড় দ্বারা ঘেরা ছিল। শহরের জনবসতি ১২ মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তার দুজন মুবাল্লিককে, যাদের একজন সাদিক এবং অপরজন মাজদুক নামে পরিচিত ছিল, দিনের বার্তা পৌঁছানোর জন্য সেই শহরে পাঠিয়েছিলেন। যখন দুইজন বুজুর্গ সেই শহরে পৌঁছালেন তখন তাদের সাথে হাবিব নাজ্জার নামের এক বৃদ্ধ রাখালের দেখা হল। হাবিব নাজ্জার জিজ্ঞাসা করলেন, আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন, এখানে আসার উদ্দেশ্য কি? এই দুজন সাহেব বললেন, আমরা হযরত ঈসা রুহুল্লাহ আলাইহি সালামের প্রচারক এবং এই শহরের অধিবাসীদের এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিতে এসেছি। হাবিব নাজ্জার আরজ করলেন, আপনাদের কাছে এর কোনো নিদর্শন আছে কি? তখন তারা দুজন বললেন, হ্যাঁ, আমরা আল্লাহ পাকের হুকুমে অসুস্থ রোগী, জন্মগত অন্ধ এবং কুষ্ঠ রোগীদের, অর্থাৎ যাদের সাদা দাগ ছিল, তাদের সুস্থ করে থাকি। হাবিব নাজ্জার এটা শুনে বললেন, আমার একটি ছেলে 2 বছর ধরে অসুস্থ, আপনারা কি তাকে সুস্থ করতে পারবেন? তারা বললেন, হ্যাঁ, তাকে আমাদের কাছে নিয়ে আসুন। তখন তারা দুজন সে অসুস্থ লোকের উপর হাত বোলালেন এবং সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠে দাঁড়ালো। তখন তারা দুজন সে অসুস্থ ছেলের উপর হাত বোলালেন এবং সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠে দাঁড়ালো। এই খবর বিদ্যুতের মতো সারা শহরে ছড়িয়ে পড়ল। অনেক রোগী জড়ো হল এবং সবাই তাদের দ্বারা সুস্থ হয়ে গেল। সেই শহরের রাজার নাম ছিল আন্তিখা, যে ছিল অমুসলিম। সে এই দুজন আউলিয়া কিরাম রহিমাহুল্লাহ সালাম এর নেকি দাওয়া শুনে রাগে ফেটে পড়ল। সে দুজন বুজুর্গকে গ্রেফতার করে মারধর করে জেলে বন্দী করে রাখল। হজরত ঈসা রহুল্লাহ আলহি সালামের হাওয়ারিদের অর্থাৎ সঙ্গীদের সর্দার হজরত শামুন রহমতুল্লাহ তাআলা আলাইহিকে তাদের পেছনে আন্তাকিয়ায় পাঠালেন। হযরত শামুন রহমতুল্লাহ তাআলা আলাইহি কোনোভাবে রাজার কাছে পৌঁছালেন এবং রাজাকে বললেন যে দুজন লোককে বন্দী করা হয়েছে, তাদের কথা কি শোনা হয়েছিল, যে তারা কি বলছিল? রাজা বলল, না। তখন তারা নতুন দিনের কথা বলল। তখন আমি সঙ্গে সঙ্গে রাগে ফেটে পড়লাম। তিনি বললেন, যদি রাজার অনুমতি থাকে তবে তাদের ডাকা হোক, যাতে দেখা যায় তাদের কাছে কি আছে। যখন তারা আসলেন তখন হযরত শামুন রহমতুল্লাহ তাআলা আলাইহি তাদের জিজ্ঞাসা করলেন, আপনাদের কে পাঠিয়েছে? তারা উত্তর দিলেন, সেই আল্লাহ যিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং প্রতিটি প্রাণীকে রিজিক দিয়েছেন এবং যার কোনো শরীক নেই। তিনি বললেন, তার সংক্ষিপ্ত গুণ বর্ণনা করুন। তারা বললেন, তিনি যা চান তাই করেন। তিনি বললেন, তোমাদের কাছে কি নিদর্শন আছে? তারা উত্তর দিলেন, রাজা যা চান। তখন রাজা এমন একজন জন্মগত অন্ধকে ডাকলেন যার মাথায় চোখই ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের সে দুজন আউলিয়া কিরাম রহিমাহুল্লাহু আলাইহিমা নিজেদের পবিত্র হাত বোলালেন, তখন তার কপালে দুটি চোখের গর্ত তৈরি হল। তারপর তারা মাটির দুটি গোলক বানিয়ে সেই গর্তে রেখে দোয়া করলেন। তখন এই মাটির দুটি গোলক চোখ হয়ে আলোকিত হল এবং জন্মগত অন্ধ চোখওয়ালা হয়ে গেল। হযরত শামউন রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হে রাজা, তোমরা কেন সেই সত্তার ইবাদত করছো না যিনি এমন ক্ষমতা রাখেন যে অন্ধদের চোখ দান করেন? একথা শুনে রাজা সেই দুজন বুজুর্গকে বললেন, তোমাদের খোদা কি মৃতদের জীবিত করতে পারেন? যদি তিনি মৃতদের জীবিত করতে পারেন তবে এমন একজন মৃতকে জীবিত করে দিন যে আমার এক কৃষকের ছেলে 7 দিন আগে মারা গেছে, তার শরীর নষ্ট হয়ে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি তার পিতার অপেক্ষায় তাকে এখনো দাফন করিনি। রাজা সেই 3 আউলিয়া কিরাম রহমাতুল্লাহি আলাইহিমদেরকে নিয়ে ছেলেটির লাশের কাছে গেলেন। 3 বুজুর্গ দোয়া করলেন। তখন আল্লাহ পাকের হুকুমে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে উচ্চস্বরে বলতে লাগলো, আমি অমুসলিম ছিলাম, আমাকে মৃত্যুর পর জাহান্নামের উপত্যকায় প্রবেশ করানো হয়েছিল, অতএব আমি তোমাদের আল্লাহর আজাব থেকে সতর্ক করে আল্লাহর প্রতি ঈমান আনার দায়িত্ব দিচ্ছি এবং তোমাদের উপদেশ দিচ্ছি যে আমাদের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কালেমা পড়ে এই 3 মুবাল্লিগের কথা মেনে এই লোকদের সাথে ভালো আচরণ করো, কারণ এই 3 ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের হাওয়ারি এবং তার প্রচারক। এই দৃশ্য দেখে এবং মৃত ব্যক্তির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। এর মধ্যে হাবিব নাজ্জার রহমাতুল্লাহ তাআলা আলাইহিও ছুটে এলেন এবং তিনি রাজাকে ও শহরের সকল মানুষকে প্রচারকদের সততার জন্য জোরালো বক্তৃতা দিয়ে প্রস্তুত করলেন। এমনকি রাজা এবং তার সমস্ত সভাসদ ইমান গ্রহণ করলেন। কিন্তু কয়েকজন হতভাগ্য ইমান আনল না, বরং তারা মা'আযাল্লাহ হাবিব নাজ্জার রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে শহীদ করে দিল। তখন সেই হতভাগাদের উপর আল্লাহ পাকের আজাব নেমে এলো। কুরআন মাজিদের সবচেয়ে বিখ্যাত সূরা ইয়াসিন শরীফের এই ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে, কানজুল ইমানের অনুবাদ, এবং তাদের নিকট নিদর্শন সমূহ বর্ণনা করো। ওই শহরবাসীর যখন তাদের নিকট প্রেরিত পুরুষগণ এসেছিল, যখন আমি তাদের প্রতি দুজনকে পাঠিয়েছিলাম, অতঃপর আমি তৃতীয় দ্বারা শক্তিশালী করেছি, তখন তারা সবাই বলল, নিশ্চয় আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। পারা 22 সূরা ইয়াসিন আয়াত 13-14। কয়েক আয়াত পর হযরত হাবিব নাজ্জার রহমাতুল্লাহ তাআলা আলাইহির কথা কুরআন শরীফে এভাবে বর্ণিত হয়েছে, কানজুল ইমানের অনুবাদ, আর শহরের শেষ প্রান্ত থেকে একজন পুরুষ ছুটে আসলো, বলল, হে আমার সম্প্রদায়, প্রেরিত পুরুষগণের অনুসরণ করো, এমন লোকদের অনুসরণ করো যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চান না এবং তারা সৎ পথের উপর রয়েছেন। পারা 22 সূরা ইয়াসিন আয়াত 20-21। প্রায় 226 বছর আগের বুজুর্গ হযরত আহমদ বিন মুহাম্মদ মালিকি রহমাত লিপিবদ্ধ করেছেন। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের 3 মুবাল্লিগ যারা তার উম্মতের আউলিয়া কিরাম রহমাতুল্লাহি আলাইহিম এর অন্তর্ভুক্ত ছিলেন, তাদের এই কারামত ছিল যে তারা আল্লাহর হুকুমে এবং তার দান করা শক্তি দ্বারা জন্মগত অন্ধদের চোখ, অসুস্থদের আরোগ্য এবং সুস্থতা দিতেন, এমনকি মৃতদেরও জীবিত করে দিতেন। যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের আউলিয়া কিরাম রহমাত রহমতুল্লাহ আলহিমের এতটা ক্ষমতা প্রয়োগ করতে পারতেন, সেখানে হজরত ঈসা আলাইসালাম তো আরো বড় নবী, বরং সমস্ত নবীদের সর্দার হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যা পূর্ববর্তী সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ। তাদের আউলিয়া কিরামের শান ও মহত্ব কত উচ্চ হবে! আমাদের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম পৃথিবীতে আগমন করেছেন, তাদের উম্মতের মধ্যে যত আউলিয়া কিরাম ছিলেন, তাদের সবার চেয়ে শ্রেষ্ঠ হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তার উম্মতের আউলিয়া কিরামগণ রহমাতুল্লাহ আলাইহিম। এখানে বোঝার বিষয়, আল্লাহ পাকের দরবারে প্রতিটি মুমিন মুসলমানের বড় ইজ্জত ও শান রয়েছে। কুরআনুল করিমে একজন সাধারণ মুমিন মুসলমান সম্পর্কে কুধারণা করা, তার উপর অপবাদ ও মিথ্যা আরোপ করা, তাকে উপহাস করা, তাকে মন্দ নামে ডাকা, তাকে কষ্ট দেওয়া এবং মাআযাল্লাহ তাকে হত্যা করার উপর কঠোর শাস্তি ঘোষণা করা হয়েছে। হাদিস শরীফেও একজন মুমিন মুসলমানের ইজ্জত ও সম্মানের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে, যেখানে একজন সাধারণ মুসলমানের ইজ্জত ও সম্মান আল্লাহ পাক এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এত গুরুত্ব বহন করে, তখন একজন আলিমে দ্বীনের সম্মান ও মর্যাদার স্তর কত গুণ বৃদ্ধি পাবে! একজন আলিমে দ্বীনের সাধারণ মুসলমানদের উপর শান ও মহত্বের জন্য এই একটি আয়াতই যথেষ্ট। পারা 23 সূরা জুমার আয়াত 9 ইরশাদ হয়েছে কানজুল ইমানের অনুবাদ, আপনি বলুন, জ্ঞানীরা ও অজ্ঞ লোকেরা কি এক সমান? উপদেশ তো তারাই মান্য করে যারা বোধ শক্তি সম্পন্ন। যেহেতু আলিম এবং গাইর আলিম তথা সাধারণ মানুষ সমান নন, সেখানে আল্লাহর ওলির মর্যাদা তার থেকেও উপরে, কারণ আল্লাহর ওলি হওয়ার জন্য আলিম হওয়া শর্ত। ওলিয়ার একটি অর্থ হল বন্ধু, আর আল্লাহ পাক জাহিলকে বন্ধু বানান না। আল্লাহ পাক যখন কাউকে নিজের বন্ধু অর্থাৎ ওলি বানান, তখন তাকে প্রথমে স্বীয় দ্বীনের জ্ঞানের আলিমও বানান, বা আদব বা নসিব তথা আদব বলা সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নেক ও মনোনীত বান্দাদের অর্থাৎ আউলিয়া কিরাম রহমাতুল্লাহি আলাইহিম সম্পর্কে শত শত বছর ধরে সাধারণ মুসলমানদের আচরণ সম্মান ও শ্রদ্ধার সাথে রয়েছে। ওলি প্রেমিকরা বুজুর্গানে দিন রহমাতুল্লাহি আলাইহিমের জীবদ্দশায় তাদের দরবারে হাজির হয়ে ফয়েজ লাভ করে এবং তাদের উফাতের পর তাদের মাজার শরীফে উপস্থিত হয়ে কোরআনে করিম তিলাওয়াত করে এবং ইসালে সাহাবের জন্য অন্যান্য নেক কাজ করে বরকত লাভ করে। আল্লাহ পাক তার এই আউলিয়া কিরাম দুনিয়াতে এবং দুনিয়া থেকে যাওয়ার পরেও বড় শান ও মর্যাদা দান করেন। তিনি মানুষের হৃদয়ে তাদের প্রতি ভালোবাসা ও ভক্তি সৃষ্টি করেন, যে শত শত বছর পরেও আল্লাহর সৃষ্টি তাদের মাজার শরীফে উপস্থিত হয় এবং তাদের ওসিলার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আর আল্লাহ পাক তার এই আউলিয়া কিরামের সাদকায় তাদের দোয়া কবুল করেন। আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে তার মনোনীত বান্দা আউলিয়া কিরামগণ দুনিয়া ও আখিরাতে তার আজাব অসন্তুষ্টি থেকে নিরাপদ থাকেন। পারা 11 সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে কানজুল ইমানের অনুবাদ, জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবেন না যারা ইমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। হযরত আল্লামা আহমদ সাবি মালিকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আয়াতের তাফসিরে লিখেছেন, কিয়ামতের দিনে তাদের কোনো ভয় থাকবে না এবং সেদিন তারা চিন্তিতও হবে না, কারণ আল্লাহ তাআলা তার ওলিদেরকে দুনিয়াতে সেসব বিষয় থেকে রক্ষা করেছেন যা আখিরাতে ভয় ও চিন্তার কারণ হয়ে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালি মানে কি? ওয়ালি আরবি ভাষার একটি শব্দ, এর মূল হলো ভিলাউন অর্থাৎ কাছাকাছি এবং সাহায্য। ওয়ালিউল্লাহ, তিনি যিনি ফরজ কাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন এবং আল্লাহ পাকের আনুগত্যে মশগুল থাকেন। মোট কথা, তিনি প্রতিটি কাজ আল্লাহ পাকের সন্তুষ্টি অনুযায়ী করেন এবং তিনি আল্লাহর জিকির থেকে ক্লান্ত হন না। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ওয়ালিউল্লাহ হলেন তিনি যাকে দেখলে আল্লাহ পাকের কথা মনে পড়ে যায়। আল্লাহ পাক সম্পর্কে সঠিক আকীদা, আল্লাহ পাকের ওলি হওয়া, তার দরবারে সম্মানিত অর্থাৎ প্রিয় ও মনোনীত হওয়া। আল্লাহ পাক যাকে তার অনুগ্রহে চান তাকে এই অর্থাৎ বিলায়তের মহান নিয়ামত দান করেন। আল্লাহ পাক কিছু লোককে ওলি হিসেবে সৃষ্টি করেন যাকে মাদারজাত বলি অর্থাৎ জন্মগত ওলি বলা হয়, যেমন হযরত বিবি মরিয়ম রাহমাতুল্লাহি আলাইহা মাদারজাত ওলিয়া ছিলেন। মনে রাখবেন, কোন ওলি যত বড় মর্যাদারই হন না কেন, কোন সাহাবীর মর্যাদায় পৌঁছাতে পারেন না। আহলে সুন্নতের এই বিষয়ে ঐক্যমত রয়েছে যে কোন ওলি কোন নবী আলাইহিস সালামের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে না, এটি দ্বীনের জরুরি বিষয়গুলোর অন্তর্ভুক্ত। একইভাবে কোন ওলি কোন গাউস কোন সিদ্দিকও কোন নবীর চেয়ে শ্রেষ্ঠ হতে পারেন না, যে এমন কথা বলে সে সর্বসম্মতিক্রমে নিশ্চিত কাফের ও বেদিন। বিলায়াত কারা পায়? আল্লাহ পাক যাকে ওলি বানান তা কেবল তার অনুগ্রহ ও দয়াই বানান। কোন বান্দা বড় বড় ইবাদত করে এই মর্যাদা পর্যন্ত পৌঁছাতে পারে না, তবে নেক আমল আল্লাহ তালার ওলি হওয়ার মাধ্যম হতে পারে। কুরআনে কারিমে ইরশাদ হয়েছে, কানজুল ইমানের অনুবাদ, আর যারা আমার পথে প্রচেষ্টা চালায় অবশ্যই আমি তাদেরকে আপন রাস্তা দেখাব এবং নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মপরায়ণদের সাথে আছেন। পারা 21 সূরা আনকাবুত আয়াত নম্বর 69। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আল হযরত মাওলানা ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ভেলায়াত কাসবি নয়, অর্থাৎ চেষ্টা করে অর্জন করা যায় না, বরং তা কেবল আতাই অর্থাৎ আল্লাহ পাকের দানের মাধ্যমে পাওয়া যায়। হ্যাঁ, যারা চেষ্টা ও সাধনা করে তাদের তিনি নিজের পথ দেখিয়ে দেন, যেমনটি পূর্ববর্তী আয়াতে বর্ণিত হয়েছে, তু আপনি ভিলায়াত কি খায়রাত দে দে মেরে গস কা ওয়াস্তা ইয়া ইলাহি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালিদের কি গুনাহ হতে পারে না? প্রিয় ইসলামী ভাইরা, গুনাহ থেকে মাসুম হওয়া অর্থাৎ গুনাহ না হওয়া কেবল আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাম এবং ফেরেশতাদের বৈশিষ্ট্য। আল্লাহ পাকের দয়া ও তার অনুগ্রহে আউলিয়ায়ে কিরামগণ রহিমাহুল্লাহু আলাইহিম আল্লাহর নিরাপত্তায় থাকেন। যদিও তাদের থেকে গুনাহ হতে পারে, তারা গুনাহ থেকে মাসুম নন, তবে আল্লাহ পাকের রহমতে তারা গুনাহ থেকে নিরাপদ থাকেন। আল্লাহ পাক কুরআনে কারীমের 15 পারা সূরা বনী ইসরাইলের 65 আয়াতে ইরশাদ করেন, কানজুল ইমানের অনুবাদ, নিশ্চয় যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। কুরআন কারীমে আউলিয়াদের উত্তম আলোচনা। আল্লাহ পাক কুরআনে কারীমে পূর্ববর্তী উম্মতদের অনেক আউলিয়া কিরামের উত্তম আলোচনা করেছেন, যেমন হযরত ঈসা আলাইহিস সালামের সময়ের বিখ্যাত আউলিয়া কিরাম যাদেরকে আসহাবে কাহাব বলা হয়, বরং তাদের স্মরণে পুরো সূরাটির নামই কাহাফ। কাফ আরবি ভাষায় গুহাকে বলা হয়। গুহায় প্রায় 309 বছর ঘুমিয়ে থাকা এই আউলিয়ায়ে কিরাম রহিমাল্লাহু আলাইহিমের সংখ্যা সম্পর্কে বিভিন্ন মত রয়েছে, তবে সবচেয়ে শক্তিশালী মত হল 7 জন। 15 পারায় অবস্থিত সূরা আল কাহাফের 9 আয়াত থেকে 26 আয়াত পর্যন্ত আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করা হয়েছে। কুরআন কারিমে যেসব পূর্ববর্তী উম্মতদের আউলিয়া কিরামের কথা এসেছে, এখন আমরা তাদের একে একে আলোচনা করব, যাতে আপনারা জানতে পারেন যে আউলিয়া কিরামের আলোচনা করা কোনো নতুন কথা নয়, বরং এটি কুরআনে কারিম দ্বারা প্রমাণিত এবং আল্লাহ পাক তার এই পবিত্র কিতাবে স্থানে স্থানে এই নেক সত্তাদের আলোচনা করেছেন, বরং তাদের পুরো ঘটনাগুলো বর্ণনা করেছেন এবং তাদের স্মরণে পুরো সূরাগুলোর নামকরণ করেছেন। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহর নেক বান্দাদের আলোচনা করার সময় রহমত নাজিল হয়। আসুন আল্লাহ পাকের রহমতের অংশীদার হওয়ার জন্য এই আউলিয়ায়ে কিরামের আলোচনা করি। 309 বছর পর্যন্ত আরাম করা বলিগণ। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের 15 পারা সূরা কাহাফের 9 আয়াতে আসহাবে কাহাফের বর্ণনা এভাবে দিয়েছেন, কানজুল ইমানের অনুবাদ, আপনি কি অবগত হয়েছেন যে পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল? প্রায় 250 বছর আগের মুফাসসিরে কুরআন হযরত শেখ সুলাইমান জামাল রহমতুল্লাহ তাআলা আলাইহি তার তাফসিরে জামালে লিখেছেন, আসহাবে কাহাফের নাম অত্যন্ত বরকতময় এবং আকাবিরে বুজুর্গানে দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি তাদের উপকারিতা বর্ণনা করেছেন যে তাদের মুবারক নাম লিখে দরজায় লাগিয়ে দিলে ঘর আগুনে পুড়ে না, মালের উপর রাখলে চুরি হয় না, নৌকা বা জাহাজ তাদের বরকতে ডুবে না, পালিয়ে যাওয়া ব্যক্তি তাদের বরকতে ফিরে আসে, কোথাও আগুন লাগলে এই নাম মুবারক কাপড়ে জড়িয়ে দিলে তা নিভে যায়, শিশুর কান্না, পালা জ্বর, মাথা ব্যথা, উম্মু সিবিয়ান যা এক বিশেষ ধরনের মস্তিষ্কে ঝাঁকুনি ও খিচুনি, শুষ্ক আর্দ্রতার সফরে যান মালের হেফাজতে বুদ্ধির তীক্ষ্ণতা এবং বন্দীদের মুক্তির জন্য এই নাম মোবারকগুলো লিখে তাবিজ হিসেবে বাহুতে বেঁধে নিবেন। এই আউলিয়ায়ে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম এর সম্পূর্ণ ঘটনা কানজুল ইরফান ও তাফসিরে সিরাতুল জিনান থেকে পড়ুন ইনশাআল্লাহ। আউলিয়াদের প্রতি ভক্তি ও ভালোবাসা দ্বারা ইমান সতেজ হয়ে যাবে। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। উম্মতে মুহাম্মদীর ওয়ালিদের শান, যেখানে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের সময়ের আউলিয়ায়ে কিরামের এই শান ছিল, সুতরাং আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আউলিয়ায়ে কিরামের শান ও মহত্ব কত উচ্চ হবে। যদি কোনো ওলি প্রেমিক হুজুরে গাউসে আজম শেখ আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহির বরকতময় নাম থেকে বরকত হাসিল করতে গিয়ে তাদের স্মরণ করে অথবা সেই নামগুলো তাবিজ বানায়, তাহলে কেন তার বরকতসমূহ লাভ হবে না? কেন তার কঠিন কাজগুলো করাগুলো সহজ হবে না। সারা বিশ্ব শাসনকারী ওলি আল্লাহ সূরা কাহাফে আল্লাহ পাকের আরো একজন ওলির ঘটনা বর্ণিত হয়েছে, যার পবিত্র নাম ইস্কান্দার এবং উপাধি জুলকারনাইন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি হযরত খিজির আলাইহিস সালামের খালাতো ভাই। পৃথিবীতে চারজন মহান রাজা ছিলেন, তাদের মধ্যে দুজন মুমিন ছিলেন, একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম আর অপরজন হলেন হযরত জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি, এবং দুজন কাফের ছিল নমরুদ এবং বখতে নাসর। পঞ্চম মহান রাজা হবেন হযরত ইমাম মাহদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তার শাসন সমস্ত পৃথিবীর উপর বিস্তৃত হবে। মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু আনহু ইস্কান্দার জুলকারনাইন সম্পর্কে বলেছেন যে তিনি নবীও ছিলেন না, ফেরেশতাও ছিলেন না, বরং আল্লাহ পাককে ভালোবাসতেন এমন বান্দা ছিলেন। আল্লাহ পাক তাকে তার বন্ধু বানিয়েছেন। পারা ১৬ সূরা কাহাফের ৮৩ ও ৮৪ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, কানজুল ইমানের অনুবাদ, আর আপনাকে জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞাসা করছে, আপনি বলুন, আমি তোমাদের নিকট তার বর্ণনা পড়ে শোনাচ্ছি। নিশ্চয় আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছি এবং প্রত্যেক বস্তুর একটা উপায় উপকরণ দান করেছি। তাফসীরে খাজিনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আমরা হযরত জুলকারনাইন রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম এবং তাকে সব ধরনের উপকরণ অথবা তা অর্জনের পদ্ধতি দান করেছিলাম, এবং যে জিনিসের মানুষের প্রয়োজন হয় এবং যা কিছু বাদশাহের রাজ্য ও শহর জয় করতে এবং শত্রুদের সাথে যুদ্ধ করতে দরকার হয় সে সবই তাকে দান করা হয়েছিল। কুরআনুল করিমে তার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র পৃথিবী ভ্রমণের বর্ণনা রয়েছে। সূরা কাহাফের ৮৩ থেকে ৯৯ আয়াত পর্যন্ত পড়ুন এবং ইমান তাজা করুন যে আল্লাহ পাক হযরত জুলকারনাইন রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বাহ্যিক দুনিয়ার বাদশাহ দান করতে পারেন। তিনি তার অনুগ্রহে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আউলিয়াদের মানুষের অন্তরেও শাসন করার ক্ষমতা দান করতে পারেন। দেখুন, আজ পাক ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এমন অনেক মাজার শরীফ দেখা যাবে যেখানে আল্লাহর সৃষ্টিরা উৎসুক হয়ে আসে এবং আল্লাহর রহমতে তাদের মনের বাসনা পূরণ হয়। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলকিসের সিংহাসন আনয়নকারী ওয়ালিউল্লাহ আল্লাহ পাকের প্রিয় নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ওয়াজিরের নাম হযরত আসিফ ইবনে বারখিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। ১৯তম পারার সূরা নামালের ৪০ নং আয়াতে ইরশাদ হয়েছে, কানজুল ইমানের অনুবাদ, যার নিকট কিতাবের জ্ঞান ছিল আমি সেটা হুজুরের সম্মুখে হাজির করব চোখের একটা পলক মারা পূর্বে। অনেক তাফসিরে কিতাবে লেখা আছে যে যার কাছে কিতাবের জ্ঞান ছিল তার দ্বারা হযরত আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বোঝানো হয়েছে। যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ের একজন ওলি হাজার হাজার মাইল দূর থেকে সিংহাসন আনতে পারতেন, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওলি হযরত দাতা আলী হাজবেরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অমুসলিমকে ইসলামের শক্তি দেখাতে এবং ওলিউল্লাহর মর্যাদা বোঝাতে এক নিমিষে ব্রিটেন থেকে তার কাপে গরম চা কেন আনতে পারবেন না, নিশ্চিত পারবেন। আল্লাহ পাক তার ওলিদেরকে এমন অসংখ্য ক্ষমতা দান করেছেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজয়ী খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত লোকমান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। হযরত লোকমান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যাকে সাধারণ মানুষ হযরত লোকমান হাকিম নামে চেনে, তিনি আল্লাহ পাকের নেককার বান্দা এবং ওলি আল্লাহ ছিলেন। তিনি হাকিম অর্থাৎ ডাক্তার ছিলেন না, বরং জ্ঞান ও প্রজ্ঞাপূর্ণ কথা বলতেন, তাই তাকে হাকিম বলা শুরু হয়ে যায়। কুরআনুল করিমে তার পবিত্র নামে একটি সূরা রয়েছে, যেমন ২১তম পারার সূরা লোকমানের ১২ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, কানজুল ইমানের অনুবাদ, আর নিশ্চয় আমি লোকমানকে হিকমত দান করেছি যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে ছিলেন। তিনি ১০০০ বছর হায়াত পেয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের আগে তিনি বনি ইসরায়েলের মুফতি ছিলেন। যখন হযরত দাউদ আলাইহিস সালাম নবুয়তের দায়িত্বে আসীন হলেন, তখন তিনি ফতোয়া দেওয়া ছেড়ে দিলেন। তিনি ৪০০০ নবী আলাইহিস সালামের খিদমতে উপস্থিত হয়েছিলেন। প্রায় ৩০০ বছর আগের বুজুর্গ হযরত আল্লামা মুহাম্মদ ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কবর রামলাতে অবস্থিত এবং এই স্থানে ৭০ জন নবীও আলাইহিস সালাম সমাহিত আছেন। তার কবরের উপর একটি উঁচু চিহ্ন রয়েছে এবং দূর দূরান্ত থেকে মানুষ এই কবর জিয়ারত করতে আসেন হে আশিকানে আউলিয়া, হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ হাজার হাজার বছর আগে তৈরি হয়েছিল। শত শত বছর ধরে মানুষ আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের ওয়াসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত তালুত রহমাতুল্লাহ তাআলা আলাইহি কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারাতে একজন ওয়ালিউল্লাহ হযরত তালুত রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সুপ্রসঙ্গ রয়েছে। মূলত বনি ইসরায়েলের শাসন ব্যবস্থা এমন ছিল যে সর্বদা তাদের মধ্যে একজন বাদশাহ থাকতেন যিনি দেশীয় ব্যবস্থা পরিচালনা করতেন এবং একজন নবী থাকতেন যিনি শরীয়তের নিয়মাবলী ও ধর্মীয় বিষয়ে নির্দেশনা দিতেন। আল্লাহ পাকের নবী হযরত শামুইল আলাইহিস সালামের যুগে কোনো বাদশাহ ছিলেন না, তাই বনি ইসরায়েল তার কাছে আবেদন করল যে আপনি আমাদের জন্য কাউকে বাদশাহ বানিয়ে দিন। তখন তিনি আল্লাহর নির্দেশ অনুযায়ী হযরত তালুত রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বাদশাহ বানালেন যিনি বনি ইসরায়েলের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। দ্বিতীয় পারার সূরাতুল বাকারার 247 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে কানজুল ইমানের অনুবাদ, আর তাদেরকে তাদের নবী বললেন নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের বাদশাহ নিয়োজিত করে প্রেরণ করেছেন। তারা বলল আমাদের উপর তার বাদশাহী কিভাবে হবে এবং আমরা তার অপেক্ষা সালতানাতের জন্য অধিক উপযোগী এবং তাকে আর্থিক প্রাচুর্য প্রদান করা হয়নি। তিনি অর্থাৎ নবী বললেন তাকে আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন এবং তাকে জ্ঞান ও শরীরের দিক দিয়ে অধিক প্রাচুর্য প্রদান করেছেন এবং আল্লাহ আপন রাজ্য যাকে চান প্রদান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় জ্ঞাতা। হযরত তালুত রহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত দাউদ আলাইহিস সালামের শ্বশুর ছিলেন, যেমনটি দ্বিতীয় পারার ওই আয়াতগুলোতে রয়েছে। যখন হযরত দাউদ আলাইহিস সালাম জালুত অর্থাৎ অমুসলিমকে পরাজিত করলেন তখন হযরত তালুত রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার সাথে নিজের মেয়ের বিবাহ দিলেন এবং নিজের অর্ধেক সালতানাতের তাকে সুলতান বানালেন। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে আউলিয়া, আল্লাহ পাক যা ইচ্ছা করেন করতে পারেন। যখন তার ইচ্ছায় বনি ইসরায়েলের একজন নেক ব্যক্তিকে পুরো দেশের বাদশাহী দান করা যেতে পারে, তাহলে তিনি তার সবচেয়ে প্রিয় ও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে কোনো মকবুল ও নেক বান্দা হযরত সালাউদ্দিন আইয়ুবী অথবা হযরত নুরউদ্দিন জঙ্গি দোস্ত রহমাতুল্লাহি আলাইহিমাকে দুনিয়াবী শাসনের সাথে সাথে কাফেরদের উপর এমন প্রভাব ও প্রতিপত্তির সম্পদ দান করবেন না কেন যে কাফেররা তাদের নাম শুনেও থরথর করে কাঁপবে? এতে আশ্চর্যের কি আছে? হযরত ইমরান রহমাতুল্লাহ তাআলা আলাইহি, হযরত ঈসা আলাইহিস সালামের নানা এবং হযরত বিবি মরিয়ম রহমাতুল্লাহি আলাইহা এর শ্রদ্ধেয় পিতা হলেন হযরত ইমরান। তার শ্রদ্ধেয় স্ত্রীর নাম হযরত হান্না রহমাতুল্লাহি আলাইহা, যিনি হযরত মরিয়ম রহমাতুল্লাহি আলাইহা এর শ্রদ্ধেয় মা। এটি ছিল নেককারদের একটি পরিবার এবং এই সকল হযরতগণ আল্লাহ পাকের মকবুল বান্দা ছিলেন। কুরআনুল কারীমের দ্বিতীয় বৃহত্তর সূরার নাম হযরত ইমরান রহমাতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র নাম অনুসারে আলে ইমরান রাখা হয়েছে। একসময় হযরত হান্না রহমাতুল্লাহি আলাইহা এর কোনো সন্তান হয়নি, এমনকি বৃদ্ধ বয়সেও হতাশা দেখা দেয়। একদিন তিনি একটি গাছের ছায়ায় একটি চড়ি পাখি দেখলেন যা তার বাচ্চাকে দানা খাওয়াচ্ছিল। এটি দেখে তার মনে সন্তানের আকাঙ্ক্ষা সৃষ্টি হয় এবং তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন যে হে আমার রব, যদি তুমি আমাকে সন্তান দাও তাহলে আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাব। অতঃপর যখন তিনি গর্ভবতী হলেন এবং এই মান্নত করলেন তখন তার স্বামী হযরত ইমরান রহমাতুল্লাহি আলাইহি বললেন আপনি এটা কি করলেন? যদি মেয়ে হয় তাহলে সে বাইতুল মুকাদ্দাসের খেদমত করার যোগ্য হবে না, কারণ বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ছেলেদেরকে দেওয়া হতো। ওলিয়ে কামিলের মুখ থেকে বের হওয়া কথা পূর্ণ হল এবং সত্যি হযরত হান্না রহমাতুল্লাহি আলাইহা এর ঘরে হযরত মরিয়ম রহমাতুল্লাহি আলাইহা জন্মগ্রহণ করলেন, কিন্তু হযরত ইমরান রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার জন্মের আগেই ইন্তিকাল করলেন। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের ওসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীমে এই দুই বুজুর্গ ব্যক্তির আলোচনা কিছুটা এভাবে রয়েছে কানজুল ইমানের অনুবাদ। যখন ইমরানের স্ত্রী আরজ করল হে আমার প্রতিপালক, আমি তোমার জন্য মান্নত করেছি যা আমার গর্ভাশয়ে রয়েছে যে একান্ত তোমারই সেবায় থাকবে, সুতরাং তুমি আমার নিকট থেকে কবুল করে নাও, নিঃসন্দেহে তুমি শ্রোতা জ্ঞাতা। পারা 3 সূরা আলে ইমরান আয়াত 36। যখন হযরত ইমরান রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর নেক সিরাতের স্ত্রী হযরত হান্না রহমাতুল্লাহি আলাইহা নেক কাজের জন্য মানত করলেন এবং আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, সুতরাং আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় ও শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন বড় ওয়ালিউল্লাহ হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি এর মাজার শরীফে কোন মুসলমান নেক ও জায়েজ আকাঙ্ক্ষা পূরণের জন্য মানত করলে আল্লাহ পাক তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দোয়া তার মকবুল বান্দা ও ওয়ালির ওসিলায় কেন কবুল করবেন না? হযরত জুলাইখা রহমাতুল্লাহি আলাইহা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি ঈমান আনার পর তার স্ত্রী হিসেবে এসেছিলেন। সে সময় তিনি বৃদ্ধা হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামের দোয়ার বরকতে তার যৌবন ফিরিয়ে দেন। তিনি দিন রাত ইবাদত করতেন এবং এর বাইরে তার আর কোনো কাজ ছিল না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার মনোযোগ নিজের প্রতি পেলেন না, তখন বললেন, জুলাইখা, তুমি তো আমার ভালোবাসায় উন্মাদিনী ছিলে। তিনি জবাব দিলেন, এটা সে সময়ের কথা যখন আমি আপনার ভালোবাসার প্রকৃতি সম্পর্কে জানতাম না, এখন আমি আপনার ভালোবাসার বাস্তবতা বুঝতে পেরেছি। আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে হযরত জুলাইখার গর্ভে দুটি সন্তান দান করেন, একজনের নাম ইফরাসিম এবং অন্যজনের নাম মিশা ছিল। ১২তম পারার সূরা ইউসুফের ৫১ নম্বর আয়াতে হযরত জুলাইখা রহমাতুল্লাহি আলাইহা এর আলোচনা এভাবে করা হয়েছে। কানজুল ইমানের অনুবাদ। আজিজের স্ত্রী বলল, এখনই আসল কথা প্রকাশ হল, আমি তার মনকে প্রলোভিত করতে চেয়েছিলাম এবং তিনি নিঃসন্দেহে সত্যবাদী। স্মরণ রাখবেন, এ আয়াতে হযরত জুলাইখা রহমাতুল্লাহি আলাইহা এর তওবার ঘোষণা আল্লাহ পাক নিজেই করেছেন। অতএব এখন হযরত জুলাইখাকে মন্দ শব্দে স্মরণ করা হারাম, কারণ তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের সম্মানিতা স্ত্রী ছিলেন। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের ওসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে আউলিয়া, যেহেতু আল্লাহ পাক হযরত জুলাইখা রহমাতুল্লাহ তাআলা আলাইহাকে তওবার পর এত মহান মর্যাদা দান করতে পারেন, তাহলে হযরত ইউসুফ আলাইহিস সালামের সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্য থেকে তওবাকারীদেরকে কেন বিলায়তের মুকুট দ্বারা সম্মানিত করবেন না? হযরত মুসা আলাইহিস সালামের যুগের হাজারো আউলিয়ায়ে কিরাম আল্লাহ পাকের নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনকে ঈমান আনার দায়িত্ব দিলেন, তখন সেই হতভাগা যে নিজেকে খোদা দাবি করত কোন নিদর্শন চাইল। হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠি মোবারক দেখালেন, যা একটি বিশাল অজগরে পরিণত হয়ে ফিরাউনকে গিলতে উদ্যত হল। তখন ফিরাউন ক্ষমা চাইতে লাগল। এরপর ফিরাউন বলতে লাগল যে, মা'আযাল্লাহ, এটা জাদু, যদি আপনি আমার জাদুকরদের পরাজিত করতে পারেন তাহলে আমি ঈমান আনব। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের নির্ধারিত সময়ে একটি ময়দানে উপস্থিত হলেন, যেখানে হাজারো হাজারো জাদুকর তাদের ক্ষমতা দেখাচ্ছিল এবং লক্ষ লক্ষ মানুষ তাদের দেখার জন্য জড়ো হয়েছিল। জাদুকররা তাদের লাঠি ও দড়ি ছুড়ে দিল, আর মুহূর্তের মধ্যেই জাদুর শক্তিতে সেগুলো সাপে পরিণত হয়ে পুরো ময়দানে দৌড়াতে লাগলো। কিন্তু যখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে তার পবিত্র লাঠিটি মাটিতে রাখলেন, তখন সেটি একটি বিশাল অজগরে পরিণত হয়ে জাদুকরদের সমস্ত সাপকে খেয়ে ফেলল। যখন হযরত মুসা আলাইহিস সালাম সেটিকে নিজের পবিত্র হাতে নিলেন, তখন তা পূর্বের মতো লাঠি হয়ে গেল। এটা দেখে জাদুকররা নিশ্চিত হল যে এটা মুজিজা, যার সাথে জাদুর প্রতিযোগিতা হতে পারে না। এই মুজিজা দেখে সমস্ত জাদুকর পরাজয় মেনে সিজদায় লুটিয়ে পড়ল এবং উচ্চস্বরে বলল, আমরা সবাই হযরত হারুন ও হযরত মুসা আলাইহিমা সালাতু ওয়াসালাম এর রবের উপর ঈমান আনলাম। হতভাগা ফিরাউন তওবা করার পরিবর্তে সেই সকল ঈমানদারদেরকে, যারা এক মুহূর্তে মুমিন হয়েছিল এবং পরের মুহূর্তে নবীর দৃষ্টির বরকতে বিলায়তের মাকামে পৌঁছেছিল, অত্যন্ত নির্মমভাবে শহীদ করে দিল। আল্লাহ তাআলা তাদের ঘটনা কুরআনুল কারিমে ১৬তম পারার সূরা তোহাতে এভাবে ইরশাদ করেন। কানজুল ঈমানের অনুবাদ। বলল, হে মুসা, হয়তো আপনি নিক্ষেপ করুন অথবা আমরা প্রথমে নিক্ষেপ করব। মুসা বলল, বরং তোমরা নিক্ষেপ করো। যখনই তাদের দড়িগুলো ও লাঠিগুলো তাদের জাদুর জোরে তার ধারণায় ছুটাছুটি করছে বলে মনে হল, তখন মুসা তার অন্তরে ভয় অনুভব করল। আমি বললাম, ভয় করো না, নিশ্চয় তুমি জয়ী, এবং নিক্ষেপ করো যা তোমার ডান হাতে রয়েছে এবং তাদের কৃত্রিম বস্তুগুলোকে গ্রাস করে ফেলবে। তারা যা কিছু তৈরি করে এনেছে তা তো জাদুর প্রতারণা, জাদুকরের মঙ্গল হয় না যেখানে আসুক। অতঃপর সমস্ত জাদুকরকে সিদ্ধাবনত করা হল। তারা বলল, আমরা তারই উপর ঈমান আনলাম যিনি হারুন ও মুসার প্রতিপালক। ফিরাউন বলল, তোমরা তার উপর ঈমান এনেছো এর পূর্বে যে আমি তোমাদেরকে অনুমতি দেই, নিশ্চয়ই সে তোমাদের প্রধান যে তোমাদের সবাইকে জাদু শিক্ষা দিয়েছে। সুতরাং আমি শপথ করছি, অবশ্যই আমি তোমাদের এক পাশের হাত ও অপর পাশের পা কর্তন করবই এবং আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডের উপর সুলভিদ্ধ করবই এবং নিশ্চয় তোমরা জেনে যাবে আমাদের মধ্যে কার শাস্তি কঠোরতর ও অধিক স্থায়ী। তারা বলল, আমরা কখনো তোমাকে প্রাধান্য দিব না এসব স্পষ্ট প্রমাণাদির উপর যেগুলো আমাদের নিকট এসেছে আমাদের সৃষ্টকর্তার নামে আমাদের শপথ। সুতরাং তুমি করো যা তোমার করার আছে, তুমি এ পার্থিব জীবনই তো করবে। নিশ্চয় আমরা আমাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছি যাতে তিনি আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেন এবং ওই জাদু যা করার জন্য তুমি আমাদেরকে বাধ্য করেছ, এবং আল্লাহ শ্রেষ্ঠ এবং সর্বাধিক স্থায়ী। সাহাবি ইবনে সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সেই দিন যেদিন হযরত মুসা আলাইহিস সালাম এবং জাদুকরদের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল, আশুরা অর্থাৎ দশই মুহররম ছিল। হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে জাদুকররা এত দ্রুত সিজদায় গেল যে মনে হচ্ছিল যেন তাদের ধরে সিজদায় ফেলে দেওয়া হয়েছে। বর্ণিত আছে যে এই সিজদাতে তাদের জান্নাত ও জাহান্নাম দেখানো হয়েছিল এবং তারা জান্নাতে নিজেদের স্থান দেখতে পেয়েছিল। মুফাসসিরিনে কিরামগণ বলেন, জাদুকররা আদবের কারণে প্রতিযোগিতায় প্রথমে শুরু করার বিষয়টি হযরত মুসা আলাইহিস সালামের পবিত্র মতামতের উপর ছেড়ে দিয়েছিলেন এবং এর বরকতে অবশেষে আল্লাহ পাক তাদেরকে ঈমানের দৌলত দ্বারা সম্মানিত করেছেন। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিবি আসিয়া রহমাতুল্লাহি আলাইহা ফিরাউনের স্ত্রী ছিলেন। তিনি নবী রাসূল আলাইহিস সালামদের বংশধর ছিলেন। তিনি গরিব ও মিসকিনদের প্রতি দয়া ও করুণা করতেন। যখন হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জাদুকররা এলো এবং অবশেষে সিজদায় পড়ে ঈমান আনলো, তখন তিনি তার প্রাসাদের ছাদ থেকে এই পুরো দৃশ্য দেখেছিলেন। তার হৃদয় ঈমানের নূর ঝলমল করে উঠল এবং তিনিও ঈমান আনলেন। যখন ফিরাউনের কাছে এই খবর পৌঁছালো, তখন সেই হতভাগা তার উপর অত্যাচার ও নির্যাতনের এমন ঝড় বইয়ে দিল যে আত্মা কেঁপে ওঠে। প্রথমে সেই হতভাগা তাকে কষ্ট না দিয়ে ঈমান থেকে ফিরানোর চেষ্টা করল, কিন্তু তিনি অটল রইলেন। যখন ফিরাউন এতে ব্যর্থ হল, তখন সে মাআযাল্লাহ তার পবিত্র হাত পায়ে পেরেক লাগিয়ে সূর্যের দিকে মুখ করে রোদে শুয়ে দিল এবং বুকের উপর দাতার পাথর রেখে দিল যাতে নড়াচড়া করতে না পারেন। কিন্তু তিনি বললেন, হে আল্লাহর শত্রু, জালেম লোক, তুমি আমার দেহের উপর ক্ষমতা রাখতে পারো, কিন্তু আমার হৃদয় আমার রবের আশ্রয়স্থলে আছে। যদি তুমি আমার প্রতিটি অঙ্গ কেটে ফেলো, তবু আমার ইশক বাড়তেই থাকবে। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন, তখন তিনি তার কাছে আরজ করলেন, আমার রব আমার উপর সন্তুষ্ট আছেন নাকি অসন্তুষ্ট? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আসিয়া, আকাশের ফেরেশতারা তোমার অপেক্ষায় আছে এবং আল্লাহ তোমার কৃতকর্মের উপর গর্ব করেন। ফরিয়াদ করো, তোমার প্রতিটি প্রয়োজন পূর্ণ হবে। তিনি দোয়া করলেন, যার আলোচনা কুরআনুল কারিমে কিছুটা এভাবে আছে, পারা 28 সূরা তাহরিম আয়াত নম্বর 11 কানজুল ইমানের অনুবাদ। আর আল্লাহ মুসলমানদের দৃষ্টান্ত বর্ণনা করেন ফিরাউনের বিবি কানজুল ইমানের অনুবাদ। আর আল্লাহ মুসলমানদের দৃষ্টান্ত বর্ণনা করেন ফিরাউনের বিবি যখন সে আরজ করল, হে আমার প্রতিপালক, আমার জন্য তোমার নিকট জান্নাতে ঘর তৈরি করো এবং আমাকে ফিরাউন ও তার কর্ম থেকে মুক্তি দাও এবং আমাকে জালিমের লোকদের থেকে মুক্তি দান করো। ফিরাউন তাকে শহীদ করার সিদ্ধান্ত নেয় এবং তার কর্মচারীদেরকে বলে যে একটি বড় পাথর নিয়ে আসো, পাথর দেখেও যদি সে তার কথায় অটল থাকে, তোর পাথরটি তার উপর ফেলে দাও এবং যদি ফিরে আসে, তবে সে আমার স্ত্রী। পাথর আনা হলো, তিনি আকাশের দিকে তাকিয়ে দেখেন যে সেখানে জান্নাতে তার সাদা মুক্তার ঘর দেখা যাচ্ছে। এতে তার সাহস আরো বেড়ে যায়। এই অবস্থাতেই তার রূহ বেরিয়ে গেল। এরপর তার উপর পাথর ফেলা হয় এবং তা এমন দেহের উপর পড়ে যার মধ্যে রূহ থাকে না। হযরত আসিয়া রহমাতুল্লাহি আলাইহা এর একটি বড় মর্যাদা হল, তিনি জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন। যেমন বর্ণিত আছে যে যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুশয্যায় শায়িত ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বললেন, তুমি কি জানো না যে আল্লাহ পাক জান্নাতে আমার বিবাহ তোমার সাথে মরিয়ম বিনতে ইমরান, হযরত মুসা আলাইহিস সালামের বোন কুলসুম রহমাতুল্লাহি আলাইহা এবং ফিরাউনের স্ত্রী আসিয়া রহমাতুল্লাহি আলাইহা এর সাথে করিয়েছেন? আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালামের মহিষী মাতা হযরত বিবি মরিয়ম রহমাতুল্লাহি আলাইহা। হযরত মরিয়ম রহমাতুল্লাহি আলাইহা এর জন্মগ্রহণের পূর্বেই তার শ্রদ্ধেয় পিতা হযরত ইমরান রহমাতুল্লাহি আলাইহি ইন্তিকাল করেছিলেন, তাই তার নাম তার শ্রদ্ধেয় মাতা রেখেছিলেন, যেমন কুরআনুল কারিমে আছে কানজুল ইমানের অনুবাদ, আর আমি তার নাম মরিয়ম রাখলাম। পারা 3 সূরা আলে ইমরান আয়াত নম্বর 36। তিনি হযরত সুলাইমান বিন দাউদ আলাইহিস সালামের বংশধর ছিলেন। কুরআনুল কারিমে তার কারামত বর্ণিত হয়েছে, যা পরবর্তীতে ধারাবাহিকভাবে পুস্তিকায় আসবে। যে ব্যক্তি হযরত মরিয়ম রহমাতুল্লাহি আলাইহা এর উপরে মাআযাল্লাহ ব্যভিচারের অপবাদ দেয়, সে ব্যক্তি নিশ্চিত সুস্পষ্ট কাফির ও মুরতাদ, কারণ এমন বিশ্বাস রাখা সুস্পষ্ট কুরআনি আয়াতের পরিপন্থী। কানজুল ইমানের অনুবাদ। আর ইমরানের কন্যা মরিয়াম যে আপন সতীত্বকে রক্ষা করেছিল, তখন আমি তার মধ্যে আমার নিকট থেকে রূহ ফুৎকার করেছি এবং সে আপন প্রতিপালকের বাণীসমূহ এবং কিতাবসমূহে সত্যায়ন করল এবং অনুগতদের অন্তর্ভুক্ত হল পারা ২৮ সূরা আত-তাহরিম আয়াত নম্বর ১২, হযরত মুসা আলাইহিস সালামের শ্রদ্ধেয় মাতা ও বোন। হযরত মুসা আলাইহিস সালামের শ্রদ্ধেয় মাতা একজন অত্যন্ত নেককার মহিলা ছিলেন। তার পবিত্র নাম ছিল ইউহানজ এবং শ্রদ্ধেয় পিতার নাম ছিল ইমরান। ফেরাউন একবার স্বপ্নে দেখল যে বাইতুল মুকাদ্দাস থেকে একটি আগুন বেরিয়েছে যা পুরো মিশরকে ঘিরে ফেলেছে এবং সমস্ত কিপ্তীয়দেরকে পুড়িয়ে দিয়েছে, কিন্তু বনী ইসরায়েলের কোনো ক্ষতি হয়নি। এই অদ্ভুত স্বপ্ন দেখে ফেরাউন চিন্তিত হয়ে পড়ল। সে জ্যোতিষীদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। তখন তারা বলল যে বনী ইসরায়েলে একটি ছেলে জন্মগ্রহণ করবে যে তোমার রাজত্বের অবসানের কারণ হবে। এটা শুনে ফেরাউন নির্দেশ দিল যে বনী ইসরায়েলে যে কোনো ছেলে জন্মগ্রহণ করবে তাকে হত্যা করা হবে। এভাবে ফেরাউনের নির্দেশে ১২,০০০ বা ৭০,০০০ ছেলে হত্যা করা হয়েছিল। যখন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তখন তার দুই চোখের মাঝখান থেকে নূরের ঝলকানি বের হচ্ছিল। তিনি অর্থাৎ হযরত মুসার মাতা কয়েকদিন হযরত মুসা আলাইহিস সালামকে দুধ পান করালেন। এসব হযরত মুসা আলাইহিস সালাম কাঁদতেন না, না তার কোলে কোনো নড়াচড়া করতেন এবং তার বোন ছাড়া আর কারো কাছে তার জন্মের খবর ছিল না। যখন ফিরাউনের ব্যাপারে তিনি অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামের মাতা আশঙ্কিত হলেন, তখন হযরত মুসা আলাইহিস সালামকে একটি বাক্সে রেখে যা বিশেষভাবে এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল রাতের বেলা নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহ পাকের এই নেককার ওয়ালিয়া নারীর আলোচনা কুরআনুল কারীমে কিছুটা এভাবে আছে, পারা ২০ সূরা কসাস আয়াত ৭, কাঞ্জলি মানের অনুবাদ: আর আমি মুসার মাকে গোপনে প্রেরণা দিয়েছি যে তাকে দুধ পান করাও, অতঃপর যখন তার সম্পর্কে তোমার আশঙ্কা হয় তবে তাকে দরিয়ায় নিক্ষেপ করো, আর ভয় করো না এবং না দুঃখ করো, নিশ্চয় আমি তাকে তোমার নিকট ফিরিয়ে আনব এবং তাকে রাসুল করব। সূরা কসাসে এই আয়াতগুলোর পর হযরত মুসা আলাইহিস সালামের বোন হযরত মরিয়ম রাহমাতুল্লাহ আলাইহা এর আলোচনাও কুরআনুল কারীমে বিদ্যমান আছে। পারা ২০ সূরা কসাস আয়াত ১১, ১২ ও ১৩, কাঞ্জলি মানের অনুবাদ: আর তার মা তার বোনকে বলল, এবং তার পেছনে পেছনে চলে যা, অতঃপর সে তাকে দূর থেকে দেখছিল এবং ওদের জানা ছিল না, এবং আমি পূর্ব থেকে সমস্ত ধাত্রীকে তার জন্য হারাম করে দিয়েছিলাম। সুতরাং সে বলল, আমি তোমাদেরকে কি এমন পরিবারের সন্ধান দেব যারা তোমাদের এই শিশুর লালন পালন করবে এবং তারা তার মঙ্গলকামী? অতঃপর আমি তাকে তার মায়ের নিকট ফিরিয়ে দিলাম যাতে মায়ের চক্ষু দুরায় এবং দুঃখ না করে, আর জেনে নেয় যে আল্লাহ এর প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ লোক জানে না। হে আশিকানে আউলিয়া, কুরআনুল কারীমে বিগত উম্মতদের প্রায় ২০ জন ওয়ালি আল্লাহ এবং হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনে তার বরকতপূর্ণ দৃষ্টিতে বেলায়েতের মুকুট পরিহিত হাজার হাজার ওয়ালি আল্লাহদের আলোচনা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে তার ওয়ালিদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দান করুক এবং তাদের প্রতি আদব ও সম্মান প্রদর্শনের তৌফিক দান করুক। বিশ্ব মুসলিমরা শুরু থেকেই বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ আলহিমের কাছ থেকে ফয়েজ গ্রহণ করে আসছেন, তাদের জীবদ্দশায় তাদের কাছে উপস্থিত হতেন এবং তাদের ইন্তিকালের পর তাদের মাজার থেকে বরকত লাভ করতেন। আমাদেরও তাদের পদাঙ্ক অনুসরণ করে বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ আলহিমের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রাখা উচিত। মাআজাল্লাহ সুম্মা মাআজাল্লাহ, ওয়ালিদের রহিমাহুল্লাহ আলহিম সম্পর্কে মনে কোনো মন্দ ধারণা বা খারাপ চিন্তা থেকে দূরে থাকুন। যদি খোদা না করুক কোনো শয়তানি কুমন্ত্রণা আসে, তাহলে অবিলম্বে আহলে সুন্নত ওয়াল জামাতের উলামায়ে কিরাম বা দারুল ইফতা আহলে সুন্নতের কাছে উপস্থিত হয়ে আপনার কুমন্ত্রণার চিকিৎসা করিয়ে নিন। ওয়ালিদের প্রতি বদ আকিদা ধীরে ধীরে নেককার ও বুজুর্গদের প্রতি বিয়াদবির দিকে নিয়ে যায়, যা একজন মুসলমানের দিনের জন্য বিষাক্ত। ওয়ালিদের সম্পর্কে মুখ খারাপকারীদের ছায়া থেকেও বেঁচে থাকুন, অন্যথায় তাদের উপর বর্ষিত অশুভতা দ্বারা আপনিও কলুষিত হতে পারেন। আল্লাহ পাক যাদের পদমর্যাদা সাধারণ মানুষের উপর বৃদ্ধি করেছেন, আমরা তাদের সমালোচনা করে কেবল নিজেদেরই কলঙ্কিত করতে পারি, এই বুজুর্গানের দিনের কোনো ক্ষতি করতে পারি না। এরা আল্লাহ পাকের বড় নেককার ব্যক্তিত্ব, যাদের উপর সর্বদা আল্লাহর রহমত বর্ষিত হয়। আমাদের উচিত তাদের কাছ থেকে ইলম ও ফয়েজ, জ্ঞান ও আধ্যাত্মিক কল্যাণ গ্রহণ করা। হযরত মাওলানা রুমি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কবিতার আলোকে মাওলানা আব্দুল মুস্তাফা আজমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, ওয়ালিদের সাধারণ মানুষের মতো মনে করা উচিত নয়, বরং এই বিশ্বাস রেখে ওয়ালিদের সম্মান ও তাআজিম করা উচিত। এই লোকদের উপর আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ রয়েছে এবং এই লোকেরা অগণিত রুহানি ক্ষমতার বাদশাহ, বরং শাহেনশাহ। এই লোকেরা আল্লাহ পাকের নির্দেশে বড় বড় বিপদ ও মুসিবত দূর করতে পারেন এবং তাদের কবরসমূহেরও আদব রক্ষা করা আবশ্যক, কারণ ওয়ালিদের কবরসমূহের উপর আল্লাহ পাকের ফয়েজ ও বরকতের বৃষ্টি বর্ষিত হতে থাকে। আর যে ব্যক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সাথে তাদের কবর জিয়ারত করে, সে অবশ্যই সে বুজুর্গের ফয়েজ ও বরকত দ্বারা উপকৃত হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।